वंदेहं श्रीगुरु श्रीपदकमलं श्रीगुरुवैष्णवं श्रीरूपं शक्रजातं सहगणं रघुनाथनितान्तं सुनिवं साद्वैतं स्वावधूतं परिजनोऽसरितं कृष्णचैतन्यदीपं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्री विशाखान्वितांच ओम कान्ति विनन्दस्य जनार्दन सलापया जसूरु मिलितं जनो तस्मै श्री गुरुवे नमः नमायं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते जयपताक स्वामिनी नामिने नम आचार्यपादाय नितायि कृपाप्रदायिने गौरकथाधामोदाय नगरग्रामतारिणे नमायं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनी नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रचंड देशतारिणे वंचा कल्प तरु वच कृपा सिंधु वयेव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमः वदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्यनाम्ने गौरवतिषे नमः पञ्चतत्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तखं नमामि भक्तशक्तिकम् हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये बिन्दायै तुलसीदेवायै प्रियायै केशवच्च विष्णु भक्तिपदे देवी सत्यवती नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवाचार्य श्री गुरु भक्तवृंद हरे कृष्ण कृष्णा कृष्णा हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचलं पंगुरं भयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं समवेत समवृष्टि सुधी सज्जन भक्तमंडली तो आज हे दामोदर मासेर শেষ দিন কার্তিকী পূর্ণিমা দামোদর মাসের পূর্ণিমা তিথি তো যারা এই দামোদর ব্রত উদযাপন করছেন আজকে হচ্ছে সমাপ্তি দিবস এবং আজ হচ্ছে রাধা গোবিন্দের এই রাথযাত্রা, রাথযাত্রা। তো আমাদের বৈদিক শাস্ত্র অনুসারে বৎসরে এই 12টা মাসের মধ্যে 3টা মাস অত্যন্ত পবিত্র, তা হচ্ছে মাঘ মাস, বৈশাখ মাস এবং এই কার্তিক মাস বা দামোদর মাস। আবার এই 3টা মাসের মধ্যে এই দামোদর মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন এই 12 মাসে এক এক মাসে ভগবানের এক একটা উৎসব উদযাপন হয়ে থাকে। যেমন অগ্রহায়ণ মাসে কি হয়, পূরণ ষষ্ঠী জগন্নাথ পুরীতে হয়, অর্থাৎ এই দামোদর মাসের পরে যে মাস আসবে আগামীকাল থেকে এই তার প্রথম না হ্যাঁ প্রথম দিন শুরু হচ্ছে। তো তারপরে যখন অমাবস্যা যাবে তার 6 দিনের দিন ষষ্ঠীর দিন, অর্থাৎ শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে পূরণ ষষ্ঠী হয় জগন্নাথ পুরীতে, বিশেষ করে হয়ে থাকে জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথের এই যে সেবা পূজা, এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে শাস্ত্রে যা নিষিদ্ধ আছে সেই শাস্ত্র বিধি লিঙ্ঘন লঙ্ঘন করে তা হয়ে থাকে। যেমন আমাদের শাস্ত্রে আছে যে কোন মান্ডুয়া বসন, অর্থাৎ মার দেওয়া বসন করা হচ্ছে অববিত্ত, মার দেওয়া বসন করে গুরু মন্ত্র জপ করতে হয় এবং এই ভগবানের কোন পূজা অর্চনা করা যায় না, ভগবানকে স্পর্শ করা যায় না মার দেওয়া বসন পর্যন্ত। মার দেওয়া বসন মানে যে ভাত রান্না করলে যে ভাতে মার গালা হয় সেই মার বস্ত্র ধুয়ে কাপড় ধুয়ে তার সাথে মিশে কি করে অনেকে শুকায়, তাতে আয়রন করতে সুবিধা হয়, সেটাকে মান্ডুয়া বসন বলে। শাস্ত্রে বলা হচ্ছে এই মান্ডুয়া বসন হচ্ছে অববিদ্ধ। কিন্তু জগন্নাথ মন্দিরে বছর একটা দিন আছে এই পূরণ ষষ্ঠীর দিন, যেই দিন জগন্নাথ তিথি করা হয় এই মান্ডুয়া বসন করানো হয়। তো মহাপ্রভু যখন নীলাচল ধামে ছিলেন, যখন এই পূরণ ষষ্ঠী মহোৎসব হচ্ছিল, তখন মহাপ্রভুর একজন অন্যতম পারিষদ ভক্ত পুণ্ডরীক বিদ্যানিধি, যার নাম, তিনি সেই জগন্নাথ পুরীতে এসেছিলেন তার কয়েকদিন আগে। তবে এই যে পুণ্ডরীক বিদ্যানিধি, তিনি ছিলেন ভগবানের একজন মহা প্রেমিক ভক্ত, তাকে প্রেমনিধি বলা হত এবং তিনি ব্রজলীলায় ছিলেন শ্রীমতী রাধারানীর পিতা বিশ্ববাহাদুর রাজা, তিনি এই গোরলীলাতে এই পুণ্ডরীক বিদ্যানিধি রূপে বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলার মেকল গ্রামে আবির্ভূত হয়ে সেখানে ছিলেন। তিনি খুব ধর্মের ব্যক্তি ছিলেন, তার নবদ্বীপে বাড়ি ছিল, মাঝে মাঝে নবদ্বীপে আসতেন। তারপরে মহাপ্রভু যখন নীলাচলে থাকলেন তখন তিনি মাঝে মাঝে নীলাচলে যেতেন। এক বছর অগ্রহায়ণ মাসে যখন এই পূরণ ষষ্ঠী উৎসব আসছিল, তার কয়েকদিন আগে তিনি নীলাচল ধামে এসেছিলেন। তো তার অন্তরঙ্গ বন্ধু ছিল মহাপ্রভুর যে অন্তরঙ্গ পার্শ্ব স্বরূপ দামোদর গোস্বামী, তার সাথে তার সখ্য ভাব ছিল। তখন তারা দুজন মিলে কি করেছিলেন, জগন্নাথ মন্দিরে গিয়ে এই জগন্নাথের এই পূরণ ষষ্ঠী উৎসব দর্শন করছিলেন। তখন সেখানে গিয়ে যখন পুণ্ডরীক বিদ্যানিধি দেখলেন যে জগন্নাথকে কি করা হয়েছে, এরকম মান্ডুয়া বসন পড়ানো হয়েছে, তখন তার মনে সন্দেহ হলো, এই কি কথা বলছে, তখন তার মনে সন্দেহ হলো। তিনি সেই জগন্নাথকে দর্শন করতে করতে তিনি স্বরূপ দামোদর গোস্বামীর সাথে আলোচনা করছিলেন যে উৎকল দেশে যে বৈদিক বিধিবিধান খুব ভালোভাবে প্রচলন আছে, তো তারা এই দিন কেন এই জগন্নাথকে এই অপবিত্র বসন করান। আবার ওই দিন কি হয়, জগন্নাথের যত পূজারী পান্ডা আছে তারা সকলে ওই দিন মান্ডুয়া বসন করে, এমনকি রাজা ওই দিন জগন্নাথ দর্শন করতে আসবেন তিনি ওই দিন মান্ডুয়া বসন করে আসবেন। তখন তার মনে যখন এইরকম সংশয় হয়েছে, তিনি তার বন্ধুর সাথে যখন এই কথা আলোচনা করলেন, তখন স্বরূপ দামোদর গোস্বামী বললেন যে এটা উৎকল দেশের রীতি, এটা দীর্ঘদিন থেকে জগন্নাথকে এই একটা দিনে তাকে মান্ডুয়া বসন করানো হয়, জগন্নাথ পরম ব্রহ্ম তার জন্য এই সমস্ত শাস্ত্রবিধি না, এই সমস্ত শাস্ত্রবিধি হচ্ছে সাধারণ জীবের জন্য। তখন সেই পুণ্ডরীক বিদ্যানিধি বললেন যে ঠিক আছে, জগন্নাথ নহে পরম ব্রহ্ম, তার কোন শাস্ত্রবিধি নাই, কিন্তু এই যে পূজারী পাণ্ডা আছে তারাও কি জগন্নাথের সঙ্গে থাকতে থাকতে ব্রহ্ম হয়ে গেল? তারা কেন মানুষ ব্যবসান করছে? এইরকম করে দুই বন্ধু হাসাহাসি করলেন। তারপরে তারা যখন চলে গেলেন যার যার বাসায়, তখন সেই দিন সেই রাত্রি যখন সেই পুণ্ডরীক বিদ্যালিদি তার বাসায় তিনি একাকে বিশ্রাম করছিলেন, তার বাসা ছিল যেখানে সাতা স্বর্ণরূপ আছে সর্বদারে, সেখানে যখন তিনি বিশ্রাম করছিলেন, যখন তিনি নিদ্রাভিভূত ছিলেন, তখন স্বপ্নে দেখছেন জগন্নাথ এবং বলরাম অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তার কাছে আসছেন এবং তার কাছে এসে তাকে খুব তিরস্কার করছে যে তুমি পণ্ডিত হয়ে গেছো, আমার এই সেবক পাটাদের তুমি নিন্দা করছ, তা তুমি জাতি নাসার স্থানে কেন আসো? এই বলে বলরাম কি করছে, পুণ্ডরীক বিদ্যালয় দিকে চোখে টাকা আঘাত করেছে, গালে চাপড় মেরেছে এবং বলরামের হাতে অঙ্গুরি ছিল আংটি, সেই আংটির দাগ তার গালে লেগে গেছে এবং এত মার খেয়েছে যে তার জ্বর হয়ে গেছে। তো পরের দিন সকালবেলা তিনি লজ্জায় আর বিছানা ছেড়ে উঠছেন না, জ্বর গায়ে শুয়ে আছেন। আর এইদিকে যারা নীলাচলবাসী মহাপ্রভুর ভক্ত আছেন তারা প্রতিদিন জগন্নাথ দর্শন করে, তারা মহাপ্রভুকে দর্শন করতে যান গম্ভীরায়। তো সেই দিন আর পুণ্ডরীক বিদ্যালয়ে আসেন নাই, তখন মহাপ্রভু অন্তর্যামী ভগবান তিনি সবই জানেন এবং তখন তিনি ভক্তগণকে বলছেন যে তোমরা তো সকলে আসছ, তো আজকে কেন এখনো পুণ্ডরীক বিদ্যালয়ে এলো না আমার সাথে সাক্ষাৎ করতে? তখন স্বরূপ দামোদর গোস্বামী কি করলেন, তিনি সেই পুণ্ডরীক বিদ্যানিধির বাসায় গেলেন তার সখাকে দেখতে। তখন তিনি সেখানে গেছেন, গিয়ে দেখছেন যে পুণ্ডরীক বিদ্যানিধি এখনো বিছানায় শুয়ে আছে। তখন তিনি বললেন, আরে প্রেম নিধি তুমি কেন এখনো বিছানা ছেড়ে উঠছো না, ব্যাপার কি? তখন তিনি উঠে বলছেন, সখা তোমার কাছে আমি কি বলবো, অতি লজ্জার কথা, তুমি বসো আমি বলছি যে কালকে যে আমি জগন্নাথের এই মান্ডুয়া বর্ষণে পড়ার আচরণ নিয়ে কথা বলছিলাম এবং পূজারি পাণ্ডাদের নিন্দা করেছিলাম, উপহাস করেছিলাম, এতে জগন্নাথ বলরাম অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন, রাত্রে স্বপ্নে তারা দুজন এসে আমাকে তিরস্কার করেছেন এবং আমাকে চপটা ঘাত করেছেন, এই দেখো আমার গালি এখনো খুলে আছে, তাই আমার গা গরম হয়ে গেছে, জ্বর হয়ে গেছে। তখন তা দেখে স্বরূপ দামোদর গোস্বামী বললেন, হে সখা তুমি তো মহাভাগ্যবান, স্বয়ং জগন্নাথ বলদেব তোমার কাছে এসে তোমাকে এরকম করে শাসন করেছে, হস্তপ্রহার করেছে, তোমার মতো এমন ভাগ্যবান কে আছে? তো যাই হোক, এইরকম ভাবে বৃন্দাবন দাস ঠাকুর তার রচিত চৈতন্য ভাগবতম গ্রন্থে এই উড়ন সৃষ্টি উৎসবের কথা এবং পুণ্ডরীক বিদ্যানিধি জগন্নাথ বলরামের কৃপা প্রাপ্তির কথা বর্ণনা করেছেন। তো যাই হোক, সেই অগ্রহায়ণ মাসে সেই উড়ন সৃষ্টি হয়। তারপরে পৌষ মাসে হচ্ছে কি, পূর্ণিমার দিন জগন্নাথের পুষ্পা অভিষেক হয়, মানে যত ফুল আছে সাধারণত অভিষেক হয় যে দুধ জল ঘি দধি মধু শর্করা দিয়ে, কিন্তু ওই দিন জগন্নাথের যে অভিষেক হবে সেই যত পুষ্প আছে ফুল ফুল ছিঁড়ে টুকরা টুকরা করে সেই ফুল দ্বারা কি করা হয়, অভিষেক করা হয়। তারপরে মাঘ মাস আছে, মাঘ মাসে হচ্ছে অদ্বৈত আচার্য গোসাই মহাবিষ্ণুর অবতার সপ্তমী তিথিতে তার আবির্ভাব তিথি। তারপরে ত্রয়োদশীতে হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব। তারপরে পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, বিখ্যাত পূর্ণিমা, এই মাঘী পূর্ণিমার দিন আমাদের এই বাংলায় উৎকল দেশে বহু জায়গায় হরিনাম সংকীর্তনের আসর বসে এবং ভক্তি রত্নাকর গ্রন্থে বর্ণনা করা আছে যে মাঘী পূর্ণিমায় জন্মিলে নরোত্তম, অর্থাৎ নরোত্তম দাস ঠাকুর তিনি মাঘী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছেন। তারপরে ফাল্গুনী পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা বিখ্যাত আপনারা জানেন যে স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি এবং তদুপলক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত তারাই নবদ্বীপ ধামের সমবেত হন, তার এক পক্ষ কাল আগে থেকে তারাই নবদ্বীপ ধাম পরিক্রমা করেন এবং গৌর কথা আলোচনা করেন, মহাপ্রভুর জন্ম উৎসব ফাল্গুনী পূর্ণিমা উদযাপন করেন। তারপরের মাস হচ্ছে চৈত্র মাস, চৈত্র মাসে হচ্ছে ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি রামনবমী, তার দুদিন পরে হচ্ছে আমাদের গুরুদেবের আবির্ভাব শ্রীশ্রীমজয় পতাকা মহারাজের আবির্ভাব কামদা একাদশী। আচ্ছা, তারপরে বৈশাখ মাসে হলো কি, নৃসিংহদেবের আবির্ভাব, নৃসিংহ চতুর্দশী। তারপরে জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ পূর্ণিমায় হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা উৎসব। তারপরে আষাঢ় মাসে হলো কি, জগন্নাথের রথযাত্রা সকলে জানেন। তারপরে শ্রাবণ মাসে হচ্ছে রাধা গোবিন্দের ঝুলন যাত্রা। তারপর ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব, জন্মাষ্টমী। তারপরে আশ্বিন মাসে হচ্ছে শ্রীমতী রাধারানীর আবির্ভাব, রাধা অষ্টমী। এইভাবে দেখা যায় যে বিভিন্ন মাসে, এগারো মাসে এক একটা উৎসব ভগবানের হয়ে থাকে। আর এই যে দামোদর মাস, এই দামোদর মাসে অনেক উৎসব আছে। কি কি উৎসব আছে বলতে পারেন? এই দামোদর মাসে ভগবান এই যে দাম বন্ধন লীলা করেছিলেন, মা যশোদা কৃষ্ণকে বন্ধন করেছিলেন, কৃষ্ণ ইন্দ্র পূজা বন্ধ করে কি করেছিলেন, গোবর্ধনের পূজা প্রচলন করেছিলেন, সেই গোবর্ধনের পূজা। তারপরে এই দামোদর মাস যখন শুরু হয়, তার প্রথমে পঞ্চমী তিথিতে হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথি। তো এই যে নরোত্তম দাস ঠাকুরের জন্ম এবং কর্ম সকলে হচ্ছে অদ্ভুত। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, জন্ম কর্ম চমেব দিব্য। এটা ভগবানের জন্ম কর্ম দিব্য। দেখা যায় ভগবানের যার অন্তরঙ্গ পার্শ্বদ ভক্ত, তাদের ওই যে জন্ম কর্ম এই অত্যন্ত অদ্ভুত। এই নরোত্তম দাস ঠাকুর মাঘী পূর্ণিমায় বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার খেতুরি গ্রামে এই মাঘী পূর্ণিমায় আবির্ভূত হইলেন কৃষ্ণানন্দ রাজার ছেলে রূপে, মস্ত বড় রাজার তার ছেলে। তো ছয় মাস বয়সে তার যখন অন্ন প্রাশন হবে, মুখে প্রথম অন্ন দেওয়া হবে, তখন যখন অন্ন দেওয়া হচ্ছিল তখন কিছুতেই সে মুখ খুলে আসে অন্ন গ্রহণ করছিলেন, মুখ রয়ে নিচ্ছে, কান্না করছে। তখন সেখানে উপস্থিত একজন ব্রাহ্মণ বৈষ্ণব ছিলেন, তখন তিনি বললেন, এই অন্ন হয়তো এই শিশু গ্রহণ করবে না, একে কি করো, ভগবানের নৈবেদ্য প্রসাদ, যা ভগবানকে নিবেদন করা হয়েছে সেই প্রসাদ নিয়ে এসো, তাহলে তিনি গ্রহণ করবে। যখন তাকে সে ভগবানে নিবেদিত প্রসাদ অন্ন আনা হলো, তৎক্ষণাৎ তিনি তাকে ফোন করেছিলেন। এরকম অদ্ভুত ব্যাপার। তো তিনি সারা জীবন ধরে নানা রকম অলৌকিক অদ্ভুত কার্য করেছেন। তারপরে এই কার্তিক মাসের এই কৃষ্ণ পক্ষের পঞ্চমী তিথিতে তিনি তার যেমন একজন অন্যতম প্রধান শিষ্য গঙ্গানারায়ণ চক্রবর্তী, তিনি গঙ্গার তীরে বাস করতেন গাম্ভীরাতে, বর্তমান নাম তার জিয়াগঞ্জ। তো সেখানে এসে তিনি গঙ্গায় স্নান করতে গিয়ে কি করেছেন, অপ্রকট লীলা করেছেন। তার লীলাটা অদ্ভুত, অপ্রকট লীলাটা কিরকম, তিনি যখন গঙ্গায় নেমেছেন, ডুব দিয়েছেন, স্নান করছেন, তখন তার সঙ্গে তার দুইজন অন্যতম প্রধান শিষ্য ছিলেন, একজন গঙ্গানারায়ণ চক্রবর্তী আর একজন হচ্ছে রামকৃষ্ণ আচার্য। তাদেরকে তিনি বললেন যে তোমরা আমার শরীরটাকে মজ্জন করে দাও। তো তারা যেই না তার শরীর মজ্জন করবার জন্য কষ্ট করেছেন, সঙ্গে সঙ্গে তার দেহটা একদম দুধের মতন গঙ্গার জলে মিলিয়ে গেছে, গঙ্গায় তরঙ্গ উঠেছে। তখন তারা তাড়াতাড়ি সেই যে গঙ্গার জলে দুধের মতন জল, সেই জল পাত্রে করে আনলেন এবং তাই সেই মন্দিরের পাশে সমাধি করা হল। প্রকারা বলে এটা নরোত্তম দাস ঠাকুরের দুধ সমাধি। এটা হয়েছিল এই কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের পঞ্চমী তিথিতে। তদুপলক্ষে এখনো কি করা হয়, এই জিয়াগঞ্জে গাম্ভীরাতে যেখানে মহাপ্রভু মন্দির আছে সেখানে বিশেষ উৎসব হয়। তাছাড়া তার যে জন্মস্থান খেতুরি ধাম, সেখানে বিশাল হাজার হাজার লোক সারা বাংলাদেশের বৈষ্ণবরা সেখানে আসে এবং সেখানে উৎসব করে মহা নরোত্তম দাস ঠাকুরের বিরহ মহোৎসব। তাই এই কয়েক মাস আগে আমাদের ইস্কন থেকে সেখানে 12 বিঘা জমি কেনা হয়েছে এবং সেখানে বিশেষ করে প্যান্ডেল করা হয়েছে, মঞ্চ করা হয়েছে এবং ভক্তরা সেখানে গেছেন এবং সারা দিন রাত ধরে তার নরোত্তম দাস ঠাকুর যত পদ কীর্তন রচনা করে গিয়েছিলেন তা কীর্তন করেছেন এবং সারা দিন সারা রাত মহা প্রসাদ বিতরণ করেছেন। এইভাবে প্রতি বছরই হবে। যাই হোক, তারপরে যে তিন দিন পরে যে তিথি তা হচ্ছে বহুলা অষ্টমী। সেই দিন হচ্ছে যে শ্যামকুণ্ড রাধা কুণ্ড আছে বৃন্দাবনে, আপনারা গেলে দর্শন করতে পারেন। তো সেই এই প্রপঞ্চ জগতে এই রাধা কুণ্ডের আবির্ভাব। সেটা কিভাবে হয়েছিল, সেটা ওই গ্রামের নাম ছিল আগে আদিত্যরা ওখানে কৃষ্ণ এক লীলায় একটা অরিষ্টা অসুরকে বধ করেছিল, যার জন্য তার নাম হচ্ছে আদিত্যরা। তো হচ্ছে কি, একসময় কৃষ্ণ শ্রীমতী রাধারানী সহ সখীদেরকে নিয়ে সেখানে কিছু লীলা বিলাস করছিলেন, তখন সেই অরিষ্টা অসুর একটা বিষ মানে একটা সারের রূপ ধারণ করে, গুরূপ ধারণ করে কৃষ্ণের কাছে এসেছিল, কৃষ্ণকে আক্রমণ করতে। কৃষ্ণ তখন সেই অরিষ্টা অসুরের সিংহে ধরে তার সাথে যুদ্ধ করে তাকে তিনি বধ করেন। এইভাবে সেই বিষকে বধ করে যখন কৃষ্ণ শ্রীমতী রাধারানীর কাছে এসেছিলেন, তখন রাধারানীর সখীরা গোপীরা কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, যে এটা একটা অরিষ্টা অসুর হলো, যেহেতু একটা গুরু ধারণ করে তোমার কাছে এসেছিল, তুমি সেই গরুকে হত্যা করেছ, তোমার গু হত্যারূপ পাপ তোমার গায়ে লেগে গেছে, তুমি এখন আমাদের রাধারানীর কাছে আসতে পারবে না, আমাদের কাউকে কষ্ট করতে পারবে না, আমাদেরকে কষ্ট করতে হলে তোমাকে সমস্ত তীর্থে স্নান করে পবিত্র হয়ে তোমাকে আসতে হবে। তখন কৃষ্ণ বললেন যে আমাকে সমস্ত তীর্থে গিয়ে স্নান করে পবিত্র হয়ে আসতে হবে না, আমার এত ক্ষমতা আছে, শক্তি আছে, আমি এখানে সমস্ত তীর্থদেরকে আয়োজন করতে পারি। এই বলে কৃষ্ণ তখন তার ডান পা দিয়ে সেখানে একটা আঘাত করলেন ভূমিতে, আর সঙ্গে সঙ্গে সেখানে একটা কুণ্ডের সৃষ্টি হলো, আর তৎক্ষণাৎ সেই কুণ্ডেতে বিভিন্ন তীর্থের জল তারা এসে প্রবেশ করতে লাগলো। এটা যখন গোপীরা সখীরা যখন দেখলেন, তখন তারা শ্রীমতী রাধারানীকে বললেন, হে রাধে, কৃষ্ণ তো এরকম করে একটা কুণ্ড খনন করলো, এর পাশে তুমিও একটা কুণ্ড খনন করো। তখন রাধারানী সহ সমস্ত সখীরা তাদের হাতের কঙ্কন কঙ্কন দিয়ে গর্ত করে তারা একটা কুণ্ড সৃষ্টি করলেন। তখন কি হলো, কুণ্ড সৃষ্টি হলো কিন্তু কুণ্ডে জল আসে না। তখন কৃষ্ণ হেসে বললেন, দেখো আমি আমার কুণ্ডের জলকে আজ্ঞা করি, তারা তোমাদের কুণ্ডে প্রবেশ করবে। তখন কৃষ্ণ যে আজ্ঞা করলেন, তখন সেই রাধা কুণ্ডের পাশে শ্যামকুণ্ড, শ্যামকুণ্ডের জল তীব্র বেগে ওই যে আবরণ ভেদ করে ওটাকে সঙ্গম বলা হয়, রাধা কুণ্ডে প্রবেশ করলেন। তখন কৃষ্ণ ঘোষণা করলেন যে এই রাধারানী যেমন আমার প্রিয়, এই কুণ্ড সেরকম আমার প্রিয়। চৈতন্য চরিত আমৃত গ্রন্থে বর্ণনা করা আছে যে সেই কুণ্ডে একবার যেই করে স্নান, কৃষ্ণ তারই করেন রাধার সম প্রেমদান। মানে রাধা কুণ্ডে গিয়ে যে একবার স্নান করবেন, তো শ্রীকৃষ্ণ কি করবেন, তাকে শ্রীমতী রাধারানীর মতো প্রেম ভক্তি প্রদান করে দিবেন। অর্থাৎ শ্রীমতী রাধারানীর যেরকম প্রেম ভক্তি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আছে, তো ওই কুণ্ডে যারা একবার স্নান করবেন তারাও সেই জাতীয় ভক্তি প্রাপ্ত হয়ে যাবেন। তো যাই হোক, সেই থেকে সেই শ্যামকুণ্ড রাধাকুণ্ড এই প্রপঞ্চ জগতে সৃষ্টি হলো। তার পরবর্তীকালে কি হয়েছিল, সেই যে কুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড লুপ্ত হয়ে গিয়েছিল, লোকেরা সেখানে ধান চাষ করতো, একটু ছিল জমি। তারপরে মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়ে তিনি যখন বৃন্দাবনে ভ্রমণ করতে গেলেন, তখন মথুরা থেকে একজন মথুরাবাসী ব্রাহ্মণ যিনি ছিলেন মাধবেন্দ্র পরিবারের শিষ্য, তাকে নিয়ে মহাপ্রভু এই পূজামণ্ডল পরিক্রমা করতে বেরোলেন। তিনি যখন সেই রাধাকুণ্ডে গেলেন, তখন স্থানীয় লোকের কাছে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি জানো এখানে কোথায় রাধাকুণ্ড আছে, কোথায় শ্যামকুণ্ড আছে। গ্রামের লোকেরা কেউ তা জানে না, এমনকি তার সঙ্গে যে ব্রাহ্মণ আছে মথুরাবাসী তিনিও জানেন না। তখন মহাপ্রভু কি করলেন, সেখানে যে ধান খেতে ছিল ধান ক্ষেতের অল্প জলে গড়াগড়ি দিয়ে তিনি স্নান করলেন, এবং ভোজবাসী লোকের সামনে তিনি ঘোষণা করলেন, এই হচ্ছে শ্যামকুণ্ড, এই হচ্ছে রাধাকুণ্ড। তখন তিনি সেখানকার মৃত্তিকা নিয়ে তিলক রচনা করলেন, আর বলভদ্র ভট্টাচার্য সেখান থেকে কিছু মৃত্তিকা সঙ্গে নিলেন মহাপ্রভুর প্রতিদিন স্নান করবার জন্য। তার পরবর্তীকালে রঘুনাথ দাস গোস্বামী যিনি এক নাগারে মহাপ্রভুর সাথে এই নীলাচল ধামে বাস করেছেন, মহাপ্রভুর লীলা সম্বরণ করবার পরে মহাপ্রভুর গৃহ সহ্য করতে না পেরে তিনি ভাবলেন, আমি এখান থেকে বৃন্দাবনে যাব, রূপ সনাতন গোস্বামীর সাথে আমার সাক্ষাৎ হয় নাই, তাদের সাথে সাক্ষাৎ করে আমি भगवान थन पर्वदेव उठे विघु पात करे प्राण विसर्जन देव अर्थात भगवान पर्वदेव को सेकंड के लाभ दिए प्राण विसर्जन देव ई रकम संकल्प करे तिनि जखन वृंदावन गेलेन एवं रूपनाथ गोस्वामी साथे मिलित हलेन तो रूपनाथ गोस्वामी रघुनाथ दास गोस्वामी मनोभाव जानते पेरे তারা তাকে এই কার্য থেকে বিরত করালেন যে এরকম কাজ করবে না তখন থেকে রঘুনাথ দাস গোস্বামী তিনি সেই রাধা কুণ্ডের তীরে বসে ভজনা করতেন এবং ভক্তি গ্রন্থ রচনা করতেন আর যেহেতু তিনি মহাপ্রভু লীলা নীলাচল ধামী থেকে দর্শন করেছিলেন এক নাগারে 18 বছর তো সেই লীলার কথা তিনি ভক্তগণের কাছে বর্ণনা করতেন এইভাবে যখন দিন যাচ্ছিল তখন এক সময় রঘুনাথ দাস গোস্বামীর মনে হলো এই যেখানে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড আছে তা খনন কার্য হওয়া দরকার কারণ এই কলিযুগের মানুষ তারা সাক্ষাৎ চোখে কিছু না দেখলে কোনো কিছু বিশ্বাস করতে পারে না তিনি তখন ভাবলেন এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড যদি সুন্দর করে খনন কার্য করা হতো পাথর দিয়ে বাঁধানো হতো তাহলে খুব ভালো হতো লোকে এসে দেখলে বিশ্বাস হতো এই হচ্ছে শ্যামকুণ্ড এই হচ্ছে রাধাকুণ্ড তিনি এই কথা কাউকে কিন্তু বলেননি ভগবানের কাছে প্রার্থনা করেননি কিছু না তো সেই সময়ে একজন সেঠজি তিনি ব্যবসা বাণিজ্য করে তিনি অনেক ধন সম্পত্তি অনেক অর্থ উপার্জন করেছিলেন তখন তিনি চিন্তা করছিলেন যে এই যে আমি ব্যবসা বাণিজ্য করি এত ধন সম্পদ উপার্জন করলাম এই ধন সম্পদ দ্বারা যদি ভগবানের কোনো সেবা কাজে লাগানো যেত তাহলে আমার এই পরিশ্রম সার্থক হতো তখন তিনি ভাবলেন আমি কিভাবে এটা ভগবানের সেবা লাগাবো আবার আমার যখন যেকোনো সময় দেহত্যাগ হবে দেহত্যাগ হলে পরে এই ধন সম্পদের সাথে আমার কোন রকম সম্পর্ক থাকবে না কার হাতে পড়বে সে কিভাবে কি ব্যবহার করবে এরকম চিন্তা তিনি করছিলেন তো সেই সময়ে একবার তিনি কি করেছিলেন হিমালয় বদ্রীনারায়ণের কাছে গিয়েছিলেন বদ্রীনারায়ণে গিয়ে বদ্রীনারায়ণের সেবা পূজা করে তিনি তার কাছে প্রার্থনা জানালেন হে ভগবান আমি আর কাছে নিজের ধন সম্পদ আছি আমি কি করে আপনার সেবায় লাগাতে পারি আপনি আমাকে নির্দেশ দেন তখন যখন সে রাত্রে সেখানে ধর্মশালায় তিনি বিশ্রাম করছিলেন তখন সেই রাত্রে সে বদ্রীনারায়ণ স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন যে তুমি তোমার অর্জিত অর্থ ভগবানের সেবায় লাগাতে চাও তাহলে তুমি এখান থেকে বৃন্দাবনে যাও সেখানে রাধাকুণ্ডে রঘুনাথ দাস গোস্বামী আছে তার সাথে আলোচনা করো তিনি তোমার এই ধন সম্পদ কি করবেন ভগবানের সেবায় লাগাবেন এই স্বপ্ন দেখে তিনি খুবই আনন্দিত হলেন তাড়াতাড়ি বৃন্দাবনে এলেন তারপরে লোকের কাছে জিজ্ঞাসা করে রাধা কুণ্ডে গেলেন তো সেইখানে গিয়ে তিনি রঘুনাথ দাস গোস্বামীর কাছে গিয়ে তাকে প্রণাম করে বসে তাকে এই বদ্রীনারায়ণের যাজ্ঞা স্বপ্নাদেশ তা তিনি বললেন তখন রঘুনাথ দাস গোস্বামী প্রথমে চিন্তা করলেন যে আমার পিতা জেঠার এত ধন সম্পত্তি ছিল আমি সমস্ত কিছু পরিত্যাগ করে এই ব্রজধামে এসেছি বদ্রীনারায়ণ কেন আবার এরকম স্বপ্ন আদেশ আপনাকে করলো তখন তার মনে পড়লো যে কিছুদিন আগে আমি এরকম চিন্তা করেছিলাম যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড যদি খনন কার্য করা হতো পাথর এনে বাঁধানো হতো তাইলে খুব ভালো হতো সকলে এসে দেখেই বিশ্বাস হতো এই হচ্ছে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড তখন রঘুনাথ দাস গোস্বামী সেই সেঠজিকে বলেন ঠিক আছে তোমার ধন সম্পদ তুমি কাজে লাগাও তো দেখো এইখানে এরকম শ্যামকুণ্ড আছে এইখানে রাধাকুণ্ড আছে তো তুমি কি করো লোকজন লাগাও তাদের দ্বারা এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড খনন কার্য করাও আর রাজস্থান থেকে পাথর নিয়ে আসো পাথরের এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড পাথর দিয়ে বাঁধিয়ে দাও তখন রঘুনাথ দাস গোস্বামী বসে সেই সেঠজিকে কাগজে কাগজ কলম নিয়ে পেন্সিল নিয়ে তিনি সেই শ্যামকুণ্ড রাধাকুণ্ড কিভাবে খনন হবে কি হবে সমস্ত কিছু পরিকল্পনা একে দেখিয়ে দিলেন তখন সেঠজিকে করলেন লোকজন নিয়োগ করলেন সেই শ্যামকুণ্ড রাধাকুণ্ড মৃত্তিকা সরালেন তারপর রাজস্থান থেকে পাথর এনে সেই শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড একবার পাকা করে বাঁধিয়ে দিলেন এবং রঘুনাথ দাস গোস্বামী শ্যামকুণ্ড কার্য করছিলেন আপনারা গেলে দেখবেন রাধাকুণ্ড একেবারে চৌকোনাচ্ছা চারিকোনা সমান কিন্তু শ্যামকুণ্ডটা একটু বাঁকা আছে তার কারণটা কি যখন এই শ্যামকুণ্ড খনন করার কার্য চলছিল তখন তার উত্তর পারে 5টা বড় বড় গাছ ছিল তখন রঘুনাথ দাস গোস্বামীকে সেই পঞ্চবৃক্ষ স্বপ্নে দেখা দিয়ে বললেন দেখো
আমাদের এই যে পাঁচটা বৃক্ষ দেখছো, আমরা হলাম পঞ্চ পাণ্ডব। এখানে আমরা থেকে কি করি, নিত্য রাধা গোবিন্দের লীলা আমরা দর্শন করি, তুমি আমাদেরকে ছেদন করো না। তখন রঘুনাথ দাস গোস্বামী কি করলেন, সেই পাঁচটা বৃক্ষকে রেখে ওই শ্যামকুণ্ড রাধাকুণ্ড খনন কার্য করালেন। তো সেই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের শ্যামকুণ্ডের তীরে যে গাছ, সে অনেকদিন অব্দি ছিল, 82 সালে আমি 2টা গাছ দেখেছিলাম, তারপরে এখন অনেক প্রাপ্তি হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড খনন হলো। আমরা সেই বৃন্দাবনে গেলে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করি, সেটা এই রঘুনাথ দাস গোস্বামী এরকম করে প্রকট করেছেন, এবং সেই শ্যামজির অর্থবে তা নির্মাণ হয়েছে। তো যাই হোক, তারপরে হচ্ছে কি, অষ্টমী তিথি গেল, তো তারপরে যে অমাবস্যা তিথি, অমাবস্যা না প্রতিপদ তিথি, যে অমাবস্যার পরের দিন শুক্লপক্ষের প্রতিপদ, তো সেই দিন হচ্ছে কি গোবর্ধন পূজা। যে কৃষ্ণ তার 7 বছর বয়সে কি করেছিলেন, নন্দ মহারাজ এবং সমস্ত গোপগোপীদের দ্বারা এই ইন্দ্র পূজা বন্ধ করে তিনি এই গোবর্ধন পূজার প্রচলন করেছিলেন, মাত্র 7 বছর বয়স কৃষ্ণের। অর্থাৎ এই 7 বছর বয়সে সকালবেলা শেষ রাত্রে কৃষ্ণ দেখলেন সমস্ত বনবাসীরা তারা খুব ধুমধাম করে নানা প্রকার অন্ন ব্যঞ্জন পিঠা পানা রান্না করছে। তখন কৃষ্ণ তার পিতা আনন্দ বাবাকে জিজ্ঞাসা করলেন যে আজ কেন সকলেই এরকম শেষ রাত্রে উঠে এত রান্না বান্না করছে, ব্যাপারটা কি? তখন আনন্দ মহারাজ বললেন যে দেখো, আজকে একটা বিশেষ দিন, আজকের এই দিনে আমরা কি করি, ইন্দ্র পূজা করি। তখন বলছে কেন ইন্দ্র পূজা করা হয়? আনন্দ মহারাজ বললেন যে আমরা গোপ জাতি, গোপালন করি, আর ইন্দ্র হচ্ছে বৃষ্টির দেবতা, ইন্দ্র বৃষ্টি দেয়, তাই পূজা ভূমিতে কি হয়, ঘাস উৎপন্ন হয়, আমরা সেখানে গাভীগণকে ছড়াই, গাভীরা ঘাস খায়, আর গাভীরা কি করে প্রচুর পরিমাণে দুগ্ধ দেয়, আমরা সেই দুগ্ধ বিক্রি করে জীবিকা নির্বাহ করি, তাই বছর একটা দিন আমরা ইন্দ্র পূজা করে থাকি। তখন সে 7 বছরের শিশু কৃষ্ণ বলছেন যে না, এইভাবে ইন্দ্র পূজাটা করা ঠিক নয়, আমাদের গোবর্ধন পূজা করা উচিত, কারণ আমাদের গাভী সকল গোবর্ধন পর্বতে চলে বেড়ায়, গোবর্ধনে উৎপন্ন ঘাস খায়, আর সেখানে যে ঝর্ণার জল আছে তাই গাভীরা পান করে, তাই আমাদের গোবর্ধন পূজা করা উচিত। তখন আনন্দ মহারাজ বললেন ঠিক আছে, তুমি যখন গোবর্ধন পূজা করতে চাইছো, তাহলে না হয় আমরা আরেকটা দিন দেখে কি করব, গোবর্ধনের পূজা করব। আজকে যেহেতু ইন্দ্রের জন্য এই সমস্ত উপাচার তৈরি হয়েছে, তা আজকে আমরা ইন্দ্র পূজাই করি। কৃষ্ণ বললেন না, এরকম করে সময় নষ্ট করার দরকার নেই, আজকে আমাদের যা কিছু উপাচার তৈরি হয়েছে সব গরুর গাড়িতে সটকে চাপাও, তখন সবাই মিলে চলো আমরা এখান থেকে গোবর্ধন পর্বতে যাই, আর ওখানে গিয়ে গোবর্ধনের উদ্দেশ্যে পূজা করি, আমরা সমস্ত উপাচার তাকে নিবেদন করব। তখন এইভাবে নন্দ মহারাজ তার এই 7 বছরের পুত্রের সাথে কথা বলে পেরে উঠছিলেন না, তখন তিনি সমস্ত গোপগোপীগণকে নির্দেশ দিলেন, তোমরা যা কিছু উপাচার সংগ্রহ করেছ সমস্ত কিছু সটকে চাপাও, আর চলো আমরা সকলেই মিলে এখান থেকে কি করি, গোবর্ধন পর্বতে যাই, গোবর্ধনের পূজা হবে। তখন তাদের গৃহপালিত যেরকম গাভী গো সম্পদ আছে তা নিয়ে তারা সবাই মিলে কি করলেন, গোবর্ধন পর্বতের তটদেশে গেলেন। সেখানে গিয়ে একটা জায়গা তারা পরিষ্কার করে গোময় দিয়ে লেপন করে সেখানে পাতা পেতে যে অন্ন ব্যঞ্জন পিঠা পানা রুটি যা কিছু তৈরি করে এনেছিলেন, রাশি রাশি করে সাজাইয়ে তারা কি করলেন, গোবর্ধনের উদ্দেশ্যে নিবেদন করলেন। আর তৎক্ষণাৎ গোবর্ধন পর্ব তিনি একবার হা করে সমস্ত কিছু খেতে লাগলেন। তখন কৃষ্ণ বললেন দেখো, তোমরা যে এতকাল ধরে ইন্দ্র পূজা করে আসছিলেন, ইন্দ্র কখনো তোমাদের নিবেদিত দ্রব্য এরকম করে খেয়েছে, খায়নি, গোবর্ধন খাচ্ছে, এভাবে গোবর্ধন সমস্ত কিছু খেয়ে তারপর গোবর্ধন বলছেন আনরে আনরে, মানে আরো আনো আর কি আছে। তখন তাদের কাছে যা কিছু খাবার ছিল তাও তারা নিবেদন করলেন। এই জন্য গোবর্ধন তটে যেখানে নন্দ মহারাজ সে গোবর্ধনের পূজা করেছিলেন সেই গ্রামের নাম এখন আনিও, মানে আরো আনো। তারপরে কৃষ্ণ বললেন এখন কি করো, তোমাদের এই যে গৃহপালিত যত গাভী আছে তাদেরকে অগ্রবর্তী করে আগে নিয়ে পিছনে পিছনে তোমরা গোবর্ধন পর্বতটা পরিক্রমা করো, হাঁটো। তো সেই থেকে কি হলো, এই গোবর্ধন পরিক্রমা শুরু হলো। গোবর্ধনের যত সেবা পূজা আছে, শোনা যায় বৈষ্ণবরা বলে থাকেন যে গোবর্ধন কি করে, যদি কেউ তাকে পরিক্রমা করে তাহলে গোবর্ধন সবচেয়ে সন্তুষ্ট হয়ে থাকেন। তো সেই থেকে আমাদের ভারতবর্ষের হাজার হাজার লোক প্রতিদিন দেখবেন গোবর্ধন পরিক্রমা করে থাকেন। তারপরে কি হয়েছিল, ইন্দ্র যখন বুঝতে পারলেন যে কৃষ্ণ একটা ছোট্ট বালক, তার কথায় পুজো আসিরা, তার পূজা বন্ধ করে তারা কি করেছে, গোবর্ধনের পূজা করেছে। ইন্দ্র তখন সমস্ত বসবাসীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন এবং তিনি কি করলেন, সমস্ত মেঘগণকে ডাকলেন যে তোমরা এখন পুজো ভূমি বৃন্দাবনে যাও, আর বৃন্দাবনে গিয়ে কি করো, অবিরল ধারায় বাড়ি বর্ষণ করতে থাকো, তো বৃষ্টি করতে থাকো। তখন সেই সমস্ত মেঘগণ এসে ব্রজভূমিতে বাড়ি বর্ষণ করতে লাগলো। তখন ব্রজবাসীরা বুঝতে পারলেন যে আমরা ইন্দ্র পূজা না করে গোবর্ধনের পূজা করেছি, ইন্দ্র তাই আমাদের প্রতি ক্রোধান্বিত হয়েছেন এবং এই ব্রজভূমিতে বৃষ্টিপাত করছে। তখন তারা কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ তোমার কথায় আমরা ইন্দ্র পূজা না করে গোবর্ধনের পূজা করছি, তা ইন্দ্র আমাদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হয়েছেন এবং এইরকম বাড়ি বর্ষণ করছেন, এখন আমরা কি করব। তখন কৃষ্ণ বললেন, কোন চিন্তা নাই, তোমরা সকল সকলে চলো, আমরা গোবর্ধনের তটে যাই এবং সেখানে গিয়ে কি করব, এই গোবর্ধন পর্বতে তোমাদেরকে ইন্দ্রের এই ক্রোধ থেকে রক্ষা করবে। তখন সকলে মিলে তাদের গৃহপালিত পশুগণকে নিয়ে যখন গোবর্ধন তটে গেলেন, তখন সেই 7 বছরের শিশু কৃষ্ণ কি করলেন, গোবর্ধন পর্বতটাকে তিনি তুলে ধরলেন এক হাতে আর সকলকে বললেন, তোমরা সকলে গোবর্ধন পর্বতের এই ভিতরে চলে আসো। তো সবাই গোবর্ধন পর্বতের ভিতরে চলে গেলেন আর এইদিকে বাইরে ইন্দ্র বাড়ি বর্ষণ করতে লাগলো। এরকম করে 7 দিন এক নাগারে বাড়ি বর্ষণ করেও ব্রজবাসীদেরকে কৃষ্ণ কোন রকম শাস্তি প্রদান করতে, ইন্দ্র শাস্তি প্রদান করতে পারলো না। তখন ইন্দ্র বুঝতে পারলেন যে কৃষ্ণ 7 বছরের শিশু হলেও সে হচ্ছে ভগবান, তার সাথে এরকম হঠকারিতা করাটা আমার ঠিক হয়নি। তখন তিনি বাড়ি বর্ষণ বন্ধ করে কি করেছিলেন, তিনি নেমে কৃষ্ণের স্তুতি করলেন এবং কৃষ্ণ তখন সমস্ত ব্রজবাসীগণকে পর্বতের ভিতর থেকে বের করে দিলেন, পর্বত রাখলেন। তখন ইন্দ্র কি করলো, কৃষ্ণকে খুব একটা সুন্দর আসনে বসিয়ে তার বাহন যে ঐরাবত, তার দ্বারা গোবিন্দ কুণ্ডের জল আনয়ন করে কৃষ্ণের অভিষেক করলেন। এইভাবে সেই ঝামেলা সমাপ্ত হলো। তারপরে কি হয়েছিল যে ইন্দ্র একটা ব্যাপার লক্ষ্য করলেন যে তিনি এই যে 7 দিন ধরে ব্রজভূমিতে এত বৃষ্টিপাত করছে, কিন্তু ব্রজভূমি দেখছেন কি আগের মতনই ধুলাবালি হচ্ছে, কোনো জল সেখানে নাই, কি অদ্ভুত ব্যাপার। সাধারণত 2-4 ঘন্টা যদি কোথায় বৃষ্টিপাত হয় তো একেবারে ড্রেন দিয়ে প্রচন্ড জল গড়িয়ে যায়, কোনো জল গড়াচ্ছে না, ব্যাপার থাকে। সে কারণটা হয়েছিল কি, যখন সে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র লীলা করছিলেন এবং তিনি যখন সেই রাবণ বধ করে লঙ্কা থেকে সীতা উদ্ধার করে অযোধ্যায় ফিরে এসে তিনি যখন রাজা হয়ে রাজত্ব করছিলেন, তখন তিনি প্রতিদিন বিভিন্ন সাধুদেরকে ডেকে আনতেন। তো সীতারানী তিনি তার দাসীদের নিয়ে রান্না করতেন, সাধুদেরকে ভোজন করাতেন। তখন একদিন সীতা ঠাকুরানী রামচন্দ্রকে বলছিলেন যে আপনি এরকম সাধুদেরকে আনেন, এরা বেশি কিছু ভোজন করতে পারে না, একটুখানি ভোজন করলেই বলছে না না আমার ভোজন হয়ে গেছে। তেমন একজন সাধুকে আনুন যে অনেক পরিমাণে ভোজন করতে পারে। তখন রামচন্দ্র হেসে বললেন, ঠিক আছে, কালকে আমি এমন একজন সাধুকে আনবো, দেখি তুমি কত ভোজন করাতে পারো। তো তারপর দিন রামচন্দ্র কি করেছিলেন, তিনি অগস্ত মুনিকে আমন্ত্রণ করে নিয়ে আসছিলেন। আর যখন সীতা ঠাকুরানী রাশি রাশি এই লুচি পুরি রান্না করে নিয়ে আসেন আর আনা মাত্র সঙ্গে সঙ্গে অগস্ত মুনি খেয়ে নেন। তো সীতা ঠাকুরানী রান্না করতে করতে একবার হয়রান হয়ে গেছে, আর পাচ্ছে না। তখন সেই সময় কি হয়েছিল, হনুমান তিনি রন্ধনশালায় এসেছিলেন সীতা ঠাকুরানীকে দেখতে। তখন সীতা ঠাকুরানী বললেন, দেখো হনুমান, আমি মহা বিপদে পড়ে গেছি, তোমার প্রভুকে আমি উপহাস করে এরকম বলছি, এমন একটা সাধু এসেছে যে যা কিছু রান্না করে নেই সঙ্গে সঙ্গে সব খেয়ে ফেলে, এখন কি করি উপায়। তখন হনুমান কি করলেন, সীতা ঠাকুরানী যখন রান্না করছে তখন কিছু তুলসী পাতা আনলেন আর তুলসী পাতায় তিনি রাম নাম লিখে দিলেন। তখন তার সেই যে ভোগের উপরে সেই তুলসী পাতা দিলেন, আর ওই তুলসী পত্র রাম নাম লেখা যুক্ত তুলসী পাতা সহ সেই যে সামগ্রী যখন সে অগস্ত্য মুনি খেলেন, তো সঙ্গে সঙ্গে বললেন আমার ভোজন পরিপূর্ণ হয়ে গেছে, এখন আমি কি করব জলপান করব। তখন রামচন্দ্র বলে না এখন জলপান হবে না, বলে আমি যথাযুগে যখন শ্রীকৃষ্ণ রূপে আসবো ভোজভূমি বৃন্দাবনে, এবং তখন ইন্দ্র ভোজবাসী গণের প্রতি কুপিতি হয়ে তিনি যখন বাড়ি বর্ষণ করবে সেই সময় আপনি কি করেন ভোজভূমিতে আসবেন, আর ইন্দ্র যা কিছু জল প্রদান করবে বৃষ্টির দ্বারা সমস্ত কিছু আপনি পান করে নেবেন। তখন এই কৃষ্ণ যখন বৃন্দাবনে এই গোবর্ধন ধারণ লীলা করছিলেন আর ইন্দ্র বৃষ্টিপাত করছিল, আর অগস্ত্য মুনি সমস্ত জল পান করে নিয়েছিল, যার জন্য কোন জল কেউ আর দেখতে পায়নি, আগের মতনই ধুলাবালি হচ্ছে। যাই হোক, এটা ওই গোবর্ধন গোবর্ধন পূজার দুই দিন পরে এই কৃষ্ণ এই ইন্দ্র বৃষ্টিপাত করছিল এবং কৃষ্ণ গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এটা গেল অষ্টমী তিথি। আচ্ছা, তারপরে এটা অষ্টমী তিথি না, এটা গোবর্ধন পূজা প্রতিপদ তিথি, তার চতুর্থ দিন আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা না, তারপরে দ্বিতীয়া তিথিতে হচ্ছে ভাতৃ দ্বিতীয়া। ওই দিন যমরাজ এবং যমুনা দেবীর তারা যমজ ভাই বোন সূর্যদেবের পুত্রকন্যা, তাদের আবির্ভাব তিথি। তো যমরাজ তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তার নামে একটা পুরী আছে যমপুরী, সেখানে তিনি থাকেন, এবং এই জগতবাসী যত জীব আছে যারা শাস্ত্রবিধি লঙ্ঘন করে পাপ কার্য করে যারা পুণ্যকর্ম করে তো তাদেরকে তার দূতেরাম যমরাজের কাছে নিয়ে যান, পাপ এবং পুণ্যকর্মের ফল অনুসারে তাদেরকে নরক এবং স্বর্গ ভোগ করতে পাঠানো হয়, এটা যমরাজের কাজ। আর ধর যমরাজকে সাধারণত এই জগৎবাসী লোক তারা খুব ভয় মৃত্যুর দেবতা, কিন্তু যারা ভগবানের ভক্ত তাদের যমরাজের কাছ থেকে কোন রকম ভয় নেই, কারণ যে দ্বাদশ মহাজন আছে যারা ধর্মতত্ত্ব ভালো করে জানেন, তার মধ্যে একজন অন্যতম হচ্ছে এই যমরাজ। হ্যাঁ, এই জন্য ভক্তদের কাছে যমরাজ ভক্তরা ভগবানকে যমরাজকে মোটেই ভয় পান না। আর যমুনা দেবী তিনি একটা স্বরূপে নদী রূপে আমাদের দেশে বর্তমান আছেন, যমুনা নদী, আর একটা স্বরূপে তিনি কলিন্দ পর্বতের কন্যা রূপে কালিন্দী রূপে জন্মগ্রহণ করেছেন, এবং দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণকে পতি রূপে প্রাপ্ত হয়ে আছেন দ্বারকা লীলায়, অষ্টমহিষীর একজন মহিষী। একবার এই যমুনা দেবী তিনি কি করেছিলেন, তার ভাইয়ের যে বাড়ি যমপুরীতে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি যখন বসলেন তখন দেখলেন দক্ষিণ দিকে অনেক জীব তারা অনেক কষ্ট পেয়ে কি করছে, কান্না করছে, চিৎকার করছে। তখন তার ভাই ভাইকে জিজ্ঞাসা করলেন যে কারা এরকম কষ্ট পায় কান্না করছে। তখন যম মহারাজ বললেন যে এই জগৎবাসী জীব যারা শাস্ত্রবিধি লঙ্ঘন করে পাপ কার্য করে তাদেরকে এখানে আনয়ন করা হয়, তারা তাদের কর্ম অনুসারে এখানে বিভিন্ন নরক যন্ত্রণা ভোগ করছে, তাই তারা কান্না করছে, এটা আমার কোনো পক্ষপাতিত্ব নাই, তাদের কর্ম অনুসারে তারা ফল ভোগ করছে। এই কথা শুনে যমুনা দেবী তখন খুবই দুঃখিত হলেন, তখন তিনি বললেন হে ভাই আমি তোমার কাছে এসেছি, তা আমি তোমার কাছে একটা জিনিস চাইব, তুমি আমাকে তা দেবে, সেটা কি, সেটা হচ্ছে যে তোমার আমার যেদিন জন্মদিন এই কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, তো সেই দিন যারা ভাই বোন মিলে বা একা হয়েও যারা আমার পক্ষে যমুনা নদীতে এসে যারা স্নান করবে তাদেরকে এখানে এনে বিচার করবার আজ থেকে তোমার কোন অধিকার থাকবে না, আর আমি কি করবো তাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করে দেব, হরে কৃষ্ণ। তো সেই যার জন্য ওই যে ভাতৃ দ্বিতীয়ার দিন গোবর্ধন পূজার পরের দিন যেখানে যেখানে যমুনা নদী বয়ে চলছে হাজার হাজার মানুষ তারা সেদিনে যমুনা নদীতে গিয়ে স্নান করেন, বিশেষ করে উত্তর ভারতে মানে প্রয়াগে এসে যমুনা নদী শেষ হয়েছে, হিমালয়ের গঙ্গোত্রী থেকে যমুনা নদী উৎপন্ন। তো যাই হোক, সেই থেকে বিশেষ করে সে মথুরার যে বিশ্রাম তীর্থ সেখানে হাজার হাজার লোক গিয়ে যমুনাতে স্নান করে থাকেন। তারপরে যে চতুর্থ তিথি আছে সেই দিন হচ্ছে আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘের যে প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় শরণারবিন্দ ভক্তি বেদান্ত সাই প্রভুপাদের তিরোভাব তিথি, তিনি তারই প্রতিষ্ঠিত বৃন্দাবনে রাধা কৃষ্ণ বলরাম মন্দিরে অপ্রকট লীলা করেছেন, যে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির পরে যখন ভক্তরা দামোদরস্তম পাঠ করছিলেন, মন্দিরে দীপদান করছিলেন, সেই সাতটা দশ মিনিটে তিনি অপ্রকট লীলা করলেন। এই জন্য আমাদের প্রভুবাক্যে স্মরণ করার বিশেষ দিন। তারপরে হচ্ছে অষ্টমী তিথি, যাকে বলা হয় গোপাষ্টমী। ওইটা গোপাষ্টমী ওই দিন বিশেষ করে গোসেবা করতে হয়, গাবিকে ভালো করে স্নান করানো হয়, ফুলের মালা পরানো হয়, ভালো ভালো উত্তম খাদ্য দ্রব্য গাবিকে খাওয়ানো হয়। আর ওই দিনটা হচ্ছে কি, যে কৃষ্ণ এবং বলরামের প্রথম গোষ্ঠ যাত্রা করেছিলেন, অর্থাৎ ওই দিন থেকে তারা গোচারণ করতে শুরু করলেন। অষ্টমী তিথি থেকে কৃষ্ণ যখন পাঁচ ছয় বছরের বয়স, তখন একদিন তিনি বললেন তার মাকে, যে মা আমি এই ঢেরু চড়াবার জন্য কি করব, গোষ্ঠে যাব। তবে আমাদের বিভিন্ন যে বৈষ্ণব পদকর্তা আছে, তারা কৃষ্ণের এই মনোভাবটাকে বিভিন্ন পদে তারা বলেছেন। দ্বিজ বলরাম দাস বিখ্যাত পদকর্তা, তিনি বলছেন কৃষ্ণ মাকে বলছেন যে গোষ্ঠে আমি যাব, মা গো গোষ্ঠে আমি যাব, শ্রীদাম সুদাম সঙ্গে ধেনু চড়াব, পিত ধরা দেব মা গো, মুরলি দেব হাতে, আমারও লাগিয়া শ্রীদাম দাঁড়ায় আছে পথে। এরকম বিভিন্ন পদকর্তার পদ রচনা করেছেন। এই কথা শুনে তখন মা যশোদা কি করলেন, নন্দ মহারাজকে কথা বললেন যে কৃষ্ণ এবং বলরাম, কৃষ্ণ কি করছে যে ধেনু চড়াইতে ইচ্ছা করছে। এই কথা শুনে তখন নন্দ মহারাজ বললেন যে আমরা গোপ জাতি, আমরা গোপালন করি, তো কৃষ্ণ ধেনু চড়াতে চাইছে, এটা খুব ভালো কথা। তখন তিনি ব্রাহ্মণ পণ্ডিতদেরকে ডেকে আনলেন, তাদের সাথে আলোচনা করলেন যে কৃষ্ণ বলরাম সকাদেরকে কি করা হবে, ধেনু চড়াতে পাঠাতে হবে বনে, কোন দিন বনে চড়ালে ভালো হয়। তখন সেই সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতরা একটা দিন ভালো দিন দেখে দিলেন, যে আগামী অষ্টমী তিথি, এটা খুব ভালো তিথি, ওই দিন কি করুন আপনার এই গোশালা সুন্দর করে পরিষ্কার করুন, সেখানে একটা যজ্ঞবিধির আয়োজন করুন, একটা যজ্ঞ অনুষ্ঠান হবে, তারপরে কৃষ্ণ বলরাম সহ সমস্ত সখারা কি করবে, গোচারণ করতে যাবে। তখন নন্দ মহারাজ গোপদের সাথে আলোচনা করলেন যে কৃষ্ণ বলরাম সখারা যেহেতু খুব ছোট্ট বালক, তা প্রথমে ওদেরকে গাভি চড়াতে দেওয়া হবে না, প্রথমে ওদেরকে বাসুগুরু চড়াতে দেওয়া হবে। তখন সমস্ত গোপীরা তাদের ছেলেদেরকে সুন্দর আকাল বেশে সাজায় সেখানে আনলেন, যার গোশালায় যত গোবৎস আছে তাদেরকে নিয়ে এলেন সেই যজ্ঞস্থলীতে। তখন ব্রাহ্মণরা বৈদিক মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ অনুষ্ঠান করলেন, তারপরে কৃষ্ণ বলরাম সহ সমস্ত রাখাল বালকেরা তারা একবার হৈ হৈ করে সেই গোবৎসকে তারাই নিয়ে গেলেন, এবং তাদের পিতা মাতারা তাদের পিছনে পিছনে গেলেন, এইভাবে কিছু দূর গেলেন, তারপরে আবার ফিরে এলেন। তারপরে সেখানে উপস্থিত সকলের মাঝে সেই যজ্ঞের অবশিষ্ট পোশাক বিতরণ করা হল। এইটাই ছিল কৃষ্ণ এবং বলরামের প্রথম যে গোষ্ঠ যাত্রা, গোচারণ, গোবৎসচারণ লীলা, এটা যে অষ্টমীর দিন হয়েছিল। তারপরে যে একাদশী তিথি, যে উত্থান একাদশী, তার চারি মাস আগে ভগবান কি করেছেন, শয়ন করেছেন, শয়ন একাদশী, আর এই চারি মাস পরে তার উত্থান একাদশী, মধ্যবর্তী স্থানে একটা পার্শ্ব একাদশী আছে, মানে পাশ পরিবর্তন করে ভগবান শুয়েছেন। এই দিন ভগবান তিনি উঠলেন নিদ্রা থেকে, আর ওই দিন হচ্ছে আমাদের গুরুবদী আচার্য ছিল ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের গুরুদেব, ছিল গুরু কিশোরদাস বাবাজি মহারাজের তিরোভাব তিথি। আচ্ছা, তারপরে হচ্ছে এই আজকের দিন রাস পূর্ণিমা, কার্তিকী পূর্ণিমা। আজকে কৃষ্ণ কি করেছিলেন, তার রাধারানী সহ সমস্ত গোপীদেরকে নিয়ে তিনি রাস নৃত্য করেছিলেন, বৈমন্তিক রাস, কার্তিকী পূর্ণিমা রাস। তো এই জন্য দেখা যায় যে এই যে দামোদর মাস বা কার্তিকী মাসে বহু রকমের উৎসব আছে। তো বলছে এই কার্তিক মাসে যারা এই ব্রাহ্ম মুহূর্তে উঠে বিছানা ত্যাগ করে শুধু প্রাতঃ স্নান করবেন, তাদের জন্ম জন্মান্তরে যত পাপ আছে তার দূরীভূত হয়ে যাবে, হরে কৃষ্ণ। তারপরে এই মাসে যারা ভগবানের মন্দিরে, বিষ্ণু মন্দিরে যেখানে আছে সেখানে যারা প্রদীপ দান করবেন, তাদের অনেক রকম ফল তারা প্রাপ্ত হয়ে যাবেন। এটা শাস্ত্রে বর্ণনা করা আছে পুরাণে, যে একবার এই কার্তিক মাসে যখন এক মন্দিরে, বিষ্ণু মন্দিরে গীত প্রদীপ দেওয়া হয়েছিল, তখন কি হয়েছে সেই প্রদীপটা নিভে আসলো, কমে গেছিল। তখন সাধারণত ইঁদুরেরা এই ঘি খাইতে খুব পছন্দ করে, একটা ইঁদুর সেই প্রদীপ থেকে ঘি খাচ্ছিল, আর তার ঠোঁটটা লেগে ওই প্রদীপটা একবার নিভে নিয়ে বইয়াছিল, আগে বেড়ে গেছে প্রদীপটা জ্বলে উঠছে। হ্যাঁ, আর সেই প্রদীপের আগুন সেই ইঁদুর গায়ে লেগে ইঁদুরটা ওখানে মারা গেছে। ভগবান এটা মনে করলেন যে ইঁদুরটা এসে সে নিভন্ত প্রদীপটাকে জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, সেই জন্য ভগবান কি করলেন, সেই ইঁদুরটাকে ইঁদুরের যে আত্মাকে তাকে সরাসরি তার ঘামে নিয়ে চলে গেলেন। বোঝা গেল, সেই ঘি খাইতে সেই প্রদীপ জ্বালাতে আসেনি, তার ঠোঁট লেগে তার অজান্তে সুকৃতির ফলে প্রদীপ জ্বলে উঠেছে, আর সেখানে তার দেহত্যাগ রয়েছে। ভগবান তাকে তার স্বধামে নিয়ে গেছেন। আর যারা ইচ্ছা করে মন্দিরে ভগবানকে প্রদীপ দিবেন সারা মাস, তাদের কি ক্ষতি হতে পারে ভাবতে পারছেন? তো যাই হোক, এই মাসে কোন পবিত্র জলাশয়ে গঙ্গা যমুনা যেখানে আছে বা পবিত্র নদীতে স্নান করবার নির্দেশ দেওয়া আছে, পূর্বপুরুষ উদ্দেশ্যে তর্পণ করবার কথা আছে, সেইভাবে এবং ভক্তরা এই মাস আসলে পরে তারা স্থির করেন যে এই মাসটা সারাটা মাস তারা কিভাবে ভগবানের সেবা পূজা আরাধনা করবেন একই নিয়ম মাফিক ভাবে, যার পক্ষে যতটা সম্ভব। এই জন্য এই মাসটাকে নিয়ম সেবার মাসও বলা হয়ে থাকে। এটা অত্যন্ত পবিত্র মাস বৈষ্ণবদের পক্ষে। তা আপনারা অনেকে এখানে উদযাপন করছেন, আজকে তার সমাপ্ত দিন। তাকে আমাদের ভাগ্যের ফলে আপনাদের কাছে এসেছি, এই মাসের কথা কিছু বললাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তাই করছি তার নাম প্রেমানন্দ হরি।
হরে কৃষ্ণ। সঞ্জয় পূর্ব আমি মহালন্ডার হরিকথা শ্রবণ করলে তাঙ্ক অবসরে তো আমি সমস্ত হরিনাম করিবা পরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো মহারাজ কি কি জানতে হবে দেখলে কি কি জানতে? আচ্ছা, কিছু ভক্ত জানতে যে পুরোনা তো নয় ভক্ত মানে জানি না। তো মহারাজ শ্রীধাম মায়াপুর রুহতি আর তাঙ্কর এই নামটা প্রচার কেমিতি হব, গাঁ গড়ি কেমিতি প্রচার হব গীতা ভগত হরিনাম, বিশেষ করে সে আসাম বাংলাদেশ বিহার ওড়িশা পশ্চিম ওড়িশা এই নামটা প্রচার সে অনেক ডাইরেক্টর তাঙ্কর ইসকন জন পাখে 35 বর্ষ উপরে
40
বর্ষ
40
বর্ষ হরে কৃষ্ণ। তোমার ভাগ্যবান আমি কার্তিক পূর্ণিমারে মহারাজঙ্ ঠারে হরিকথা শ্রবণ করলে তো সমস্ত খুশি তো দর্শন সমস্ত সমস্ত বেঙ্গল বুঝি পাচ্ছেন তো কেউ কেউ বুঝি পার না ঢাকতে গেলে যা মহারাজ বলতে বেঙ্গলি বুঝতে পারিবে না বুঝি পারিবে না হ্যাঁ সমস্ত বুঝি পারিবে যা হোক। তো বহুত বহুত ধন্যবাদ মহারাজঙ্ আচ্ছা কার প্রশ্ন আছে কি ভক্তি সম্বন্ধে প্রশ্ন যদি প্রশ্ন থাকে মহারাজ পচার করতে মহারাজ খুব সুন্দর উত্তর দেবে। কার কোশ্চেন কোশ্চেন কার আছে? বুঝতে নাই মানে কেউ শুনি না আর কি বলছে। হ্যাঁ, যার কথা যদি বুঝছেন
কারা শ্রীক্ষেত্রে পরিক্রমায় যাবে?
আচ্ছা, শ্রীক্ষেত্রে পরিক্রমায় কে কে যাবে? আচ্ছা, ঠিক আছে, যার যদি কোশ্চেন থাকে তাহলে পচার করেন। তা কোশ্চেন নাই? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ। আজি রাত্রি যাপন করিবে, রেস্ট করিবে, তারপরে কাল সকাল বাসবে। জয় জয় পরম পূজ্য শ্রীমৎ। গৌরাঙ্গ প্রেম মহারাজ কি, শিল প্রভুপাদ কি, অনন্তি বৈষ্ণব বৃন্দ কি, নিতাই গৌতম বন্দে হরি হরি গো। হরে কৃষ্ণ। তো বিশেষ ঘোষণা আর খাস করে অনুভব সমস্ত ধৈর্য সহকারে ধৈর্য রক্ষা করে সমস্ত প্রসাদ এভেলেবল আড়ু বাঁধি ধাড়ি বাঁধিবে। ধাড়ি বাঁধিলে কোন আমি সুবিধা আপনার বি সুবিধা সমস্ত প্রসাদ পাইবে। হ্যাঁ তো করবেনি সমস্ত লাইন বাঁধি নেবে টিকি অবশ্যই অথবা সমস্ত প্রসাদ পাবে। আর যে দীপদান করি না তার আপনার আমাদের দীপদান করে পারিবে। হরে কৃষ্ণ। আচ্ছা যে দীপদান করে সারি সেই ধাড়ি বাদ করবে এই প্রসাদ হব প্রসাদ হবে। হরে কৃষ্ণ।
আয় তো প্রভু আছে, প্রভু গাইবে।
হরে কৃষ্ণ হরে রাম হরে রাম রাম হরে আমাদের শৃঙ্খলার দুঃখ দান দিয়ে মহারাজ কে বর্তমান আমাদের শৃঙ্খলার দুঃখ দান দিন। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে
হরে। এ গোপাল প্রভু এটা মোবাইল মহারাজা মোবাইল প্রভু এটা কাম মোবাইল মানে মহারাজ পাখর লা এটা সে আপনার
পালন করে
গৌর সুন্দর প্রভুর হবে নাকি ওই কি বলে যে গোপাল প্রভুর গোপাল প্রভু ওই যে ই করতে দিয়েছিল যে চাটাই ছিল চাটাই কে নিয়ে যাবো এখন একসাথে কে যাবো জলটা কোন আছে গাড়িতে কোন জায়গায় আছে জলটা গাড়িতে কোথায় আছে আমি আমার বড় গাড়িতে
ওইখানে প্রসাদ পাচ্ছে প্রসাদ পাইতে বসছে
ঠিক আছে ভালো লাগছে
কার্সেল বাবুটা দিয়ে আসেন তো,
ও সুনীল বাবুকে দিয়ে দেন, দাগটা তাকে দিয়ে দেবেন।
আচ্ছা আচ্ছা দিদি বাবু, এই দিয়ে রাস্তা সেই গেছে। গৌসুন্দ উদ্যান্ত মোবাইলটা কার ছিল?
গোপাল হটব,
আয় গোপাল।
এটা মনে টেবিলে ছিল কার?
এটা কার?
এই মোবাইল গুটা হচ্ছে